ব্যারাকপুর গান্ধী সংরক্ষণ দলের পক্ষ থেকে 1964 সালের 3 মে তারিখে শ্রীযুক্ত ক্ষীরেশচন্দ্র রায় মহাশয়কে মহাত্মা গান্ধী সম্বন্ধে কিছু স্মৃতিকথা বলতে অনুরোধ করি। শ্রীযুক্ত রায় নিউ দিল্লিস্থ গান্ধী সংগ্রহালয়ের অর্গানাইজিং সেক্রেটারি এবং ব্যারাকপুর সংগ্রহালয়ের অর্গানাইজিং বোর্ডের অন্যতম সদস্য। তার বয়স 54। শ্রীযুক্ত রায় বলেন,
আজ আমার বক্তব্য বিষয় হল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধী। রবীন্দ্রনাথ যখন মনুষ্যত্বের ভিত্তিতে বিশ্বের সঙ্গে ভারতকে যুক্ত করতে চাইলেন, দেশ তখন তার আন্তর্জাতিকতাকে গভীর কলাবিলাস বলে অবিশ্বাস অথবা উপহাস করেছিল। আজ স্বাধীন ভারতের লোক খানিকটা বুঝতে পেরেছে যে প্রাচ্য প্রতীচ্যের বিভিন্ন দেশের সঙ্গে রবীন্দ্রনাথ যে সৌহার্দ্যের ক্ষেত্র প্রস্তুত করে গিয়েছিলেন, তাই হয়তো আজকের দিনের পঞ্চশীলের ভিত্তি, এমনকি ইউনেস্কোরও। সে কথা যাক, রবীন্দ্রনাথের সঙ্গে গান্ধীজির সম্বন্ধ হল এই অধ্যায়ের বিষয়। 1918 ডিসেম্বরে বিশ্বভারতী প্রতিষ্ঠার কয়েক মাস পরে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, দেশের লোকে যখন আতঙ্কে মুহ্যমান, রবীন্দ্রনাথ সমস্ত দেশবাসী হয়ে প্রতিবাদ জানাবার জন্য ইংরেজ রাজ সরকারের দেওয়া স্যার উপাধি ত্যাগ করলেন। বড়লাটকে চিঠি লিখে বললেন যে পরাধীন দেশে যদি নিরস্ত্র নিরীহ প্রজাদের ওপর গুলি চলে, তবে বিদেশি শাসকের দান সম্মানের তকমা সে হয় দুঃসহ অনুগ্রহ। জালিয়ানওয়ালা বাগ নিয়ে দেশে যে আন্দোলন শুরু হল, ঘটনা প্রবাহে তারই পুরো ভাগে এসে দাঁড়ালেন মোহনদাস করমচাঁদ গান্ধী। তার হাতিয়ার হল অহিংস অসহযোগ। প্রায়শ্চিত্ত নাটকে ধনঞ্জয় বৈরাগীর মতো তিনি রাজনীতির আসরে নামলেন সত্যকে আশ্রয় করে। দুঃখের বিষয়, গান্ধীজির ক্ষেত্র সম্পূর্ণ শুভবুদ্ধি প্রণোদিত এবং বিদ্বেষশূন্য হলেও কার্যত অসহযোগের নামে একটা উগ্র ইংরেজ বিদ্বেষ ও উৎকট স্বাদেশিকতায় এদেশের সকল মানুষের চিন্তা ও চেষ্টাকে অধিকার করে বসল। রবীন্দ্রনাথ তখন 1920 অব্দে তখন বিলাতে, অসহযোগ নিয়ে যেসব আতিশয্য দেখা দিল তার প্রতি তাঁর বিন্দুমাত্র অনুরাগ ছিল না। বিদেশে তিনি যখন বিশ্বের সঙ্গে ভারতের লেনদেনের কথা বলছেন, সেই সময় খবর এলো রাজনৈতিক উত্তেজনা আশ্রমে প্রবেশ করার ফলে শান্তিনিকেতনে তার প্রবল প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এটা তাঁর আদৌ ভালো লাগেনি। রাজনীতি এসে বিদ্যালয় কলুষিত করবে এবং সর্বক্ষেত্রে একটা নেতিবাদ দেশের চিত্তকে অভিভূত করবে, এতে তার সাই ছিল না। তিনি বরাবর চেয়েছেন আত্মশক্তিতে নির্ভরশীল হয়ে দেশের লোক যেন দেশ সেবার কোনো রচনাত্মক কাজে ব্রতী হয়। তার সবচেয়ে খারাপ লেগেছিল স্কুল কলেজের বয়কটের ব্যাপারটা। অপরিণত এবং উচ্ছ্বাসপ্রবণ তরুণদের মন রাজনীতির আবর্তে টেনে আনতে তার বিশেষ আপত্তি ছিল। 1921 জুলাই মাসে রবীন্দ্রনাথ দেশে ফিরলেন। সেপ্টেম্বরের গোড়ায় গান্ধীজি এলেন জোড়াসাঁকো বাড়িতে রবীন্দ্রনাথের সঙ্গে অসহযোগ বিষয়ে আলোচনা করতে। বন্ধ ঘরে আলাপ হল দুজনের। তৃতীয় ব্যক্তি উপস্থিত ছিলেন অ্যান্ড্রুজ। দুজনের মতে মেলেনি, কাগজে পত্রিকায় কিছু বাদানুবাদও হয়েছিল। রবীন্দ্রনাথ আশঙ্কা প্রকাশ করে বলেছিলেন, অসহযোগ এমন একটা অস্ত্র যা অযোগ্যের হাতে পড়লে হিংসার পথে নিয়ে যেতে পারে। হলো তাই, যুক্তপ্রদেশের চৌরি চৌরা গ্রামে ক্ষিপ্ত জনতা পুলিশের থানায় আগুন ধরিয়ে দিলে, গান্ধীজি আন্দোলন প্রত্যাহার করে নিলেন। এই সময় গান্ধীজি রবীন্দ্রনাথের আখ্যা দেন দ্য গ্রেট সেন্টিনেল, মহাপ্রতিহার। দ্বারপাল যেমন জাগ্রত দৃষ্টি নিয়ে দুর্গ সংরক্ষণে যত্নশীল, রবীন্দ্রনাথও তেমনি সদা সতর্ক যেন কোনো ছিদ্রপথে জাতীয় জীবনে কোনো পাপ প্রবেশ না করে। এই দুই যুগ পুরুষের সম্বন্ধ অনুধাবন করলে দেখা যায়, সত্যের খাতিরে মতের পার্থক্য প্রবল হলেও পরস্পরের প্রতি এদের সম্ভ্রম ও শ্রদ্ধার কিছুমাত্র হ্রাস হয়নি কোনোদিন। 1925 মে মাসে গান্ধীজি শান্তিনিকেতনে এলেন তাঁর চরখা আন্দোলনের অনুকূলে রবীন্দ্রনাথের সমর্থন নিতে। পূর্ববত মধ্যস্থ থাকলেন অ্যান্ড্রুজ, এবারেও কিন্তু মতে মিলল না, বাদানুবাদ হলো। অথচ দেখা যায় ১৯৩০ অব্দে রবীন্দ্রনাথ যখন ইংল্যান্ডে ও ইউরোপে বক্তৃতায় বিবৃতিতে আলাপ আলোচনায় ভারতের জাতীয় জীবনে গান্ধীজির একচ্ছত্র নায়কত্ব ও মহত্ব সম্পর্কে অকুণ্ঠভাবে বলছেন। ১৯৩২ জানুয়ারি ৪ তারিখে ইংরেজ সরকার বিনা বিচারে গান্ধীজিকে আটক রেখেছেন জেনে রবীন্দ্র জয়ন্তী উৎসব বন্ধ করে দেওয়া হল। ওই বছর সেপ্টেম্বর মাসে গান্ধীজি যখন হরিজন ও বর্ণ হিন্দুর ব্যাপার নিয়ে ইয়ারবেদার জেলে উপবাসব্রত গ্রহণ করলেন, তখন কবির প্রাণে কি আকুলতা। দেশবাসীকে ডেকে মিনতি করে বললেন, অস্পৃশ্যতা দূর করো, মহাপুরুষের মৃত্যুর কারণ হয়ো না। ছুটে গেলেন পুনায়, সেখানে পৌঁছে শুনলেন দেশবাসীর প্রতিশ্রুতি পেয়ে গান্ধীজি ব্রত ভঙ্গে সম্মত হয়েছেন। জেলখানায় গান্ধীজির খাটিয়ার পাশে এসে বসলেন রবীন্দ্রনাথ, এক বাটি ফলের রস তুলে দিলেন তার অনশন শীর্ণ হাতে। গান্ধীজির অনুরোধে বৃদ্ধ কবি কম্পিত কণ্ঠে গাইলেন, জীবন যখন শুকায়ে যায় করুণা ধারায় এসো। দুই বছর পরে ১৯৩৪ অব্দে বিহার ভূমিকম্পের পর যখন শুনলেন গান্ধীজি বলেছেন অস্পৃশ্যদের প্রতি বর্ণ হিন্দুদের অত্যাচারের ফলে এই প্রাকৃতিক বিপর্যয় ঘটেছে, তখন রবীন্দ্রনাথ স্পষ্ট ভাষায় প্রতিবাদ জানালেন। মানুষ তার কাজের জোরে বিধাতার সৃষ্টি ভেঙে চুরে দিতে পারে এমন যুক্তিহীন কথা রবীন্দ্রনাথ মেনে নিতে পারেন। বলেছিলেন, কুসংস্কার যদি মহাত্মার মতো লোকের কাছ থেকে প্রশ্রয় পায় তাহলে দেশের পক্ষে তা মারাত্মক। পরের বছর ১৯৩৫ অব্দে রবীন্দ্রনাথ ৭৫ পা দিলেন। তার একার পক্ষে বিশ্বভারতীর গুরুভার বহন করা ক্রমেই অসাধ্য হয়ে পড়েছে। কাকে আর জানালেন দুঃখের কথা, গান্ধীজিকেই বললেন, বৃদ্ধ বয়সে খুদকুড়ো ভিক্ষে করে প্রতিষ্ঠান চালানো সুদুষ্কর, শরীরে আর কুলোচ্ছে না। কিন্তু তাহলে কি হয়, ১৯৩৫ ৩৬ অব্দের শেষ আবার মুখে দেখা গেল বিশ্বভারতীর তহবিল শূন্য, ৬০,০০০ টাকার অনটন। নটবাউলের আলাখাল্লা অঙ্গে চাপিয়ে শিষ্য সাগরেদ সহ বৃদ্ধ কবি বেরিয়ে পড়লেন ভিক্ষার ঝুলি নিয়ে। অর্থের তাগিদ আছে, সেই সঙ্গে পরমার্থের। কিছুদিন আগে নতুন ধরনের নাটক রচনা করেছেন নৃত্য গীত অভিনয়ের সমাবেশে, নাম দিয়েছেন নৃত্যনাট্য। স্থির হল নৃত্যনাট্য চিত্রাঙ্গদা সবাইকে দেখিয়ে সফর করে বেড়াবেন। আত্মপ্রকাশের একটা নতুন পরীক্ষা লোকচক্ষু সামনে উদ্ঘাটিত হবে, সেই সঙ্গে টিকিট বিক্রির টাকা এনে দেওয়া যাবে বিশ্বভারতীর ক্ষুধা মেটাবার জন্য। কলকাতা পাটনা এলাহাবাদ লাহোর হয়ে দলবল সমেত এলেন দিল্লিতে, তখন গান্ধীজিও সেখানে। বুড়ো বয়সে সারা উত্তর ভারত ঘুরে ঘুরে রবীন্দ্রনাথ অর্থ সংগ্রহ করছেন, এতে গান্ধীজি ভারী মনোবেদনা পান। অনুগত একজন ভক্তের হাত দিয়ে বিশ্বভারতীর ঘাটতি মেটাবার জন্য ৬০,০০০ টাকার চেক কবির হাতে তুলে দিয়ে বললেন, আর যেন ঘুরে বেড়াতে না হয়। বাস্তবিক পক্ষে সেই ছিল রবীন্দ্রনাথের ভিক্ষাবৃত্তির শেষ অভিযান। পরের বছর ১৯৩৭ রবীন্দ্রনাথের প্রাণ সংশয় পীড়া হল। প্রায় ২-৩ দিন তিনি অচৈতন্য অবস্থায় থাকলেন। উৎকণ্ঠিত গান্ধীজি পর পর টেলিগ্রাম পাঠিয়ে কুশল সংবাদ নিলেন। সেরে উঠে রবীন্দ্রনাথ প্রথম যে চিঠি নিজের হাতে লিখলেন তা গান্ধীজিকে লেখা। পরস্পর পরস্পরের শরীর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেন, খোঁজ খবর নেন। রাজবন্দীদের মুক্তির জন্য দুজনে একযোগে চেষ্টা করেন। আবার এরই মধ্যে গান্ধীজির পরিকল্পিত বুনিয়াদি শিক্ষার প্রথম খসড়া দেখে রবীন্দ্রনাথ লিখলেন, এই পরিকল্পনায় জীবনের চেয়ে জীবিকার উপর জোর দেওয়া হয়েছে বেশি। শিক্ষার লক্ষ্য হওয়া উচিত পরিপূর্ণ মনুষ্যত্বের চর্চা। কয়েক বছর কেটে গেল। ১৯৪০ ফেব্রুয়ারি মাসে শোনা গেল গান্ধীজি আসছেন বাংলাদেশে। সঙ্গে সঙ্গে রবীন্দ্রনাথ আমন্ত্রণ জানালেন শান্তিনিকেতন হয়ে যাবার জন্য। সস্ত্রীক সদল বলে গান্ধীজি এসে উপস্থিত হলেন। এবার অ্যান্ড্রুজ আশ্রমে নেই, অসুস্থ হয়ে চলে গেছেন কলকাতার এক নার্সিং হোমে। চার্লির কথা ভেবে উভয়েরই মন ভারাক্রান্ত। তৎসত্ত্বেও রবীন্দ্রনাথের বিশেষ আগ্রহে গান্ধীজি আনুষ্ঠানিকভাবে সম্বর্ধনা গ্রহণ করলেন শান্তিনিকেতন বাড়ির সংলগ্ন আমবাগানে।
রবীন্দ্রনাথ নিজের হাতে মালা পরিয়ে দিলেন অতিথির গলায়, বললেন, আপনি আমাদের আত্মীয় বন্ধু, যেহেতু আপনি কেবল ভারতের নন সমগ্র বিশ্বে। উত্তর দিতে গিয়ে গান্ধীজি বললেন, এই আশ্রম আমার আপন জায়গা, গুরুদেব আমায় আশীর্বাদ করেছেন, আমার মন ভরে উঠেছে। পরদিন বিদায় নিয়ে যখন চলে যাবেন, গান্ধীজির হাতে রবীন্দ্রনাথ একটি চিঠি দিলেন, বিশ্বভারতী আমার সাধনার তরি, আমার জীবনের শ্রেষ্ঠ পাশরা, আমি তুলে দিয়েছি এই তরিতে দেশবাসীর উদ্দেশ্যে। যদি আমার এই আত্মদানের কোনো মূল্য থাকে তাহলে দেশবাসীর হয়ে একে আপনি গ্রহণ করুন, রক্ষা করুন। রবীন্দ্রনাথের এই অনুরোধ গান্ধীজি রক্ষা করেছিলেন। বিশ্বভারতী সাহায্যকল্পে অ্যান্ড্রু স্মৃতি তহবিলে তিনি 5 লক্ষ টাকা তুলে দিয়েছিলেন 1942 সালের মে মাসে। মৃত্যুর কিছুদিন আগে গান্ধীজি জওয়াহরলাল নেহরু ও মৌলানা আবুল কালাম আজাদকে বিশ্বভারতীর বিষয়ে বলে যান এবং তদনুসারে জাতীয় সরকারের চেষ্টায় পার্লামেন্ট 1951 অব্দে বিশ্বভারতীকে অন্যতম কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় রূপে স্বীকার করে নেন। 1940 সালের সেপ্টেম্বরের শেষ দিকে রবীন্দ্রনাথ কালিম্পংয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। প্রায় অচৈতন্য অবস্থায় তাকে কলকাতায় চিকিৎসার জন্য আনা হয়। জোড়াসকল বাড়িতে পৌঁছবার দিন দুই পরে সেবাগ্রাম থেকে মহাদেব দেশাই এলেন গান্ধীজির বার্তা নিয়ে। সেদিন রবীন্দ্রনাথের চেতনা ফিরে এসেছে, কিন্তু আচ্ছন্ন ভাবটা কাটেনি। তার গানের কাছে মুখ রেখে বলা হলো, গান্ধীজি খবর নেবার জন্য মহাদেব ভাইকে পাঠিয়েছেন। কোনো কথা বললেন না, কেবল চোখ থেকে দর দর ধারায় জল গড়িয়ে পড়ল। পুত্রবধূ প্রতিমা দেবী পাশে দাঁড়িয়েছিলেন, তিনি তার বই নির্বাণে লিখেছেন, চোখের জল তাঁর এই প্রথম দেখলুম। এ যাত্রা কবি সেরে উঠলেন। বছরের শেষ দিকে মুখে মুখে গান্ধীজির নামে একটি কবিতাও রচনা করলেন, গান্ধী মহারাজের শিষ্য, কেউ বা ধনী কেউ বা নিঃস্ব, এক জায়গায় আছে মোদের মিল, গরিব মেরে ভরাইনে পেট, ধনীর কাছে হয়নি হয় না তো হেঁট, আতঙ্কে মুখ হয় না কবু নীল। পরের বছর 1941 আশ্রম থেকে স্থির হলো, যেহেতু 25শে বৈশাখের সময় গ্রীষ্মের ছুটিতে বিদ্যালয় বন্ধ হয়ে যায়, সুতরাং নববর্ষের প্রথম দিনে 1লা বৈশাখে রবীন্দ্রনাথের 80তম জন্মোৎসব অনুষ্ঠিত হবে। ঠিক তার আগের দিন গান্ধীজির তার বার্তায় এসে পৌঁছল, 4 কুড়ি অপর্যাপ্ত, 5 কুড়ি শেষ করুন। ফিরতি তারে রবীন্দ্রনাথের জবাব গেল, 4 কুড়ি অমার্জনীয়, 5 কুড়ি অসহ্য। দুই বন্ধুর মধ্যে এই শেষ বাণী বিনিময়। শেষবার গান্ধীজি শান্তিনিকেতনে এসেছিলেন 1945 সালের ডিসেম্বর মাসে। তখন একজন তাকে প্রশ্ন করেছিলেন, লোকে বলে গুরুদেবে আপনাদের নাকি আকাশ পাতাল তফাত, সত্যি কি তাই? গান্ধীজি হাসতে হাসতে বললেন, গোড়াতে আমিও ভাবতাম অমিলই বেশি, কিন্তু যত দিন যাচ্ছে দেখতে পাচ্ছি অমিলগুলোও মিলে যাচ্ছে, আসলে কোনো অমিলই নেই।